নমস্কার। অনুষ্ঠানের প্রারম্ভে সকল শ্রোতাবন্ধু গ্রহণ করুন আমার আন্তরিক প্রীতিয় শুভেচ্ছা। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তাহলে শ্রবণ করুন জীবনবাণী। প্রভু যীশু খ্রিস্ট আমার আপনার মুক্তির জন্য নিজ প্রাণ ক্রুশের উপরে বলি দিলেন। আমরা আবার তার মাধ্যমে খ্রিস্টের কাছে আসতে পারি। তিনি ক্রুশের উপর দেখিয়ে দিলেন তিনি ক্ষমাশীল ঈশ্বর। যদি আমরা বিশ্বাসে তাকে গ্রহণ করি এবং আমাদের পাপের ক্ষমা চাই, তিনি ক্ষমা প্রদান করবেন এবং তার সন্তান করে নেবেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি কি তার আহ্বানে সাড়া দেবেন? শুনুন তাহলে আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা বিশ্বাস করি ঈশ্বরের মহানুগ্রহে আপনি ভালো আছেন এবং আপনার পরিবারস্থ সকলেই ভালো আছেন। আপনাদের অনেকের কাছ থেকে পত্র পেয়েছি, তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আজও পর্যন্ত আমাদের সঙ্গে কোনো পত্র লাভ করেননি, আমাদের অনুরোধ আপনি নিশ্চয়ই করে কষ্ট করে একটি পত্র আমাদের লিখে পাঠান। এই অনুষ্ঠান আপনার কেমন লাগছে? যদি আপনার লেখার ক্ষমতা নেই বা আপনি লিখতে পারেন না কোনো কারণে, অন্যকে দিয়ে লিখিয়ে নিন, যেন আমরা আপনার বিষয়ে জানতে পারি এবং প্রার্থনায় আপনাকে স্মরণ করতে পারি। আপনার যে কোনো প্রার্থনীয় বিষয় আপনি আমাদের লিখে পাঠাতে পারেন। আপনার প্রার্থনা বিষয় গোপন বিষয় হলে আমরা তা গোপনীয়তা রক্ষা করব এবং বিশেষ করে ঈশ্বরের কাছে সেই প্রার্থনা বিনতি জানাব। আমি আপনাদের সামনে বাইবেলের পুরাতন নিয়মে সকরীয় ভাববাদী পুস্তক থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমরা এই আলোচনা শুরু করেছি এবং সকরীয় ভাববাদী পুস্তকের প্রথম অধ্যায় প্রথম পদ দেখেছি এবং আলোচনা করতে গিয়ে আমরা এই বিষয় বুঝেছি যে ঈশ্বর পরজাতি রাজাকে ব্যবহার করেছিলেন ইসরায়েল জাতিকে মুক্ত করার জন্য এবং তারা 70 বৎসর বাবিলনে বন্দী অবস্থায় ছিলেন। আর আমরা এও বুঝেছি এবং জেনেছি যে রাজা দারিয়াবসের 2 বৎসরে 8 মাসে সদাপ্রভুর কাছে সকরীয় ভাববাদীর নিকট ঈশ্বরের বাক্য প্রকাশিত হল, যেন আমরা সেই বাক্যের অন্তর্নিহিত বিষয় উপলব্ধি করতে পারি। আমরা দেখি লেখা আছে 2 পদে, সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদের প্রতি অতিশয় ক্রোধাবিষ্ট হইয়াছিলেন। 3 পদে লেখা আছে, অতএব তুমি এই লোকদিগকে বলো, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আমার প্রতি ফিরো। ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন, আমিও তোমাদের প্রতি ফিরিব। ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। এর পরে পরে আমরা পাঠ এবং আলোচনায় যাব, কিন্তু তার আগে আসুন আমরা ঈশ্বরের হাতে নিজেদেরকে সমর্পণ করে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্রতা, মহানতা, তোমার প্রেম যখন আমরা চিন্তা করি আমরা অবাক হয়ে যাই যে তুমি আমাদের মতন পাপিতাপি মানুষকে কত ভালোবেসেছ। আমাদের পাপ অনুযায়ী তুমি কখনো প্রতিফল দাওনি, কিন্তু সেই প্রতিফল নিজের উপরে নিয়েছিলে। ক্রুশের উপরে তুমি আমাদের জন্য পাপের যাতনা ভোগ করেছ। তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদের অযোগ্যতা, অপরাধ সকল। আমাদেরকে তোমার ইচ্ছা মতো পথে চলতে তুমি সাহায্য করো। আমাদের মাঝে, আমার এবং তোমার মাঝে যেন কিছুই না থাকে, শুধু তুমি এবং আমি, আমরা এবং তুমি। প্রভু তুই আমাদেরকে সাহায্য করো। আজকে বিশেষ করে প্রার্থনা করি, তোমার বাক্য থেকে যখন আলোচনা করি, তুমি তোমার আত্মা দ্বারা তোমার সত্যকে আমাদের মাঝে প্রকাশ করো। আমরা অনেক গভীর বিষয় বুঝতে পারি না যদি না তুমি আমাদেরকে তোমার আত্মা দ্বারা তা প্রকাশ করো। প্রভু প্রার্থনা করি আজকের এই দিনে, বিশেষ করে প্রত্যেক পরিবারের জন্য। আমাদের পরিবার যদি সুন্দর হয় তাহলে আমাদের সমাজ, আমাদের দেশ, সারা পৃথিবী সুন্দর হয়। তাই প্রভু তুমি আমাদের পরিবারগুলিকে নিয়ন্ত্রণে রাখো, আমাদের পরিবারের মাঝে তুমি বিরাজ করো, তুমি পরিবারের কর্তা হও, তুমি আমাদের পরিবারে অদৃশ্য অতিথি হিসাবে বাস করো, যেন আমাদের জীবনে ও কাজে তোমাকে যেন আমরা প্রতিফলিত করতে পারি। আমাদের সঙ্গে থাকো, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে সখরীয় ভাববাদী পুস্তকের একের অধ্যায় দুই পদ থেকে পাঠ করেছি এবং এখন আলোচনায় যাচ্ছি। এই দ্বিতীয় পদটি, ঈশ্বরতে সখরীয় প্রাপ্ত হলেন সতর্কতামূলক সংবাদ হিসাবে। বন্দিত্বে বাসকারী পূর্বপুরুষদের ভাবধারা যেন স্বদেশে প্রত্যাগত অবশিষ্টাংশ বংশ অনুসরণ না করে, সেই উদ্দেশ্যে এই সতর্কতা জ্ঞাপন। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে মসি তাঁর সমস্ত কথা আবার বর্ণনা করেছিলেন, যার জন্য বলা হয়েছিল দ্বিতীয় বিবরণ। এখানে আমরা সকরীয় ভাববাদী পুস্তকের একের অধ্যায় দুই পদে সতর্কতার কারণ হিসাবে ভাওবাদী সকরীয় বলেছেন যে তাদের পিতৃপুরুষেরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল, বিষম ভ্রম ও অপরাধ করেছিল, সেই কারণে তাদের বন্দিত্বে নীত হতে হয়েছিল, কেননা ঈশ্বর তাদের উপরে অসন্তুষ্ট হয়েছিলেন। আর সেই জন্যই পরবর্তী বংশধরকে এই সতর্কতা প্রদানে ঈশ্বর বিশেষভাবে প্রয়োজন অনুভব করেন। তিন পদে আমরা দেখি বলা হয়েছে, অতএব তুমি এই লোকদিগকে বলো, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আমার প্রতি ফিরো, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন, আমিও তোমাদের প্রতি ফিরিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। কতবার উল্লেখ করা হয়েছে বাহিনীগণের সদাপ্রভু, এই কথা লক্ষ্য করুন। আমরা ঈশ্বরের এ ধরনের নামগুলো বেশ ব্যবহার করে থাকি বটে, কিন্তু প্রত্যেকটার অর্থ যথাযথভাবে বুঝি না। বাহিনীগণের সদাপ্রভু কথাটা এই পুস্তকটিতে কতবার ব্যবহৃত হয়েছে জানেন? 52 বার উল্লেখিত হয়েছে। আর তার দ্বারা এই গুরুত্ব প্রকাশিত হয়েছে কি না, বাহিনীগণ কথাটার অনুবাদ ইব্রীয় শব্দের সাবা কথাটার অর্থ বল প্রকাশের কার্য বা যুদ্ধ। বলা যায় যে পথে তার প্রকাশ তা হল ঈশ্বরের লোকদের মঙ্গলের উদ্দেশ্যে ঈশ্বরের আদেশের মাধ্যমে তার বিপুল শক্তির উৎস। একজন মহান ব্যক্তি সংজ্ঞা দিয়ে তাই বলেছেন, আর আমি এর থেকে উন্নতভাবে কিছুই বলতে পারি না। আমরা দেখি বাইবেল শাস্ত্রে তিনি দয়া ধনে ধনবান, তিনি পরাৎপর সর্বশক্তিমান বলে বর্ণিত। তাহলে আজকের দিনে আপনার আমার কি প্রয়োজন তা নিশ্চয়ই জানেন, তার দয়া অনুগ্রহ। আর ঈশ্বরের হাতে তা প্রচুর এবং অসীম, তার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা দেখি আমার আপনার জন্য তিনি তা উপচয় রূপে দেন, তাই তিনি বাহিনীগণের সদাপ্রভু। এই পদে এই কথা 3 বার রয়েছে এবং আরও দেখা যায় চতুর্থ ও ষষ্ঠ পদে, তোমরা আমার প্রতি ফেরো। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, লক্ষ্য করুন কিভাবে ঈশ্বরের অনুগ্রহ আমাদের প্রতি বর্ধিত হবে। আমরা বিপদগমন পরিত্যাগ করব এবং তাঁর প্রতি মনোনিবেশ করব, তাঁর বাধ্য হব ও তাঁর অনুগমন করব। তিনিও আমাদের প্রতি ফিরবেন, আমাদের উপরে তাঁর সেই মহা দয়াধন প্রকাশ করবেন। সকরীয় ভাববাদী পুস্তকের একের অধ্যায় 4 পদে লেখা আছে, যা 1355 পৃষ্ঠায় পাই বাইবেলের পুরাতন নিয়মে, তোমরা তোমাদের পিতৃপুরুষদের সদৃশ্য হইও না, তাহাদিগকে পূর্বকালীন ভাওবাদীগণ উচ্চস্বরে বলিত, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন কুপথ হইতে ও আপন আপন কুকার্য হইতে ফিরো, কিন্তু তাহারা শুনিত না, আমার কথায় কর্ণপাত করিত না, ইহা সদাপ্রভু বলেন। ঈশ্বর প্রত্যক্ষভাবে বাস্তব সতর্কবাণী প্রেরণ করেছেন। পিতৃপুরুষদের সদৃশ যারা পূর্বকালীন ভাওবাদীগণের অর্থাৎ হোসেও, জোয়েল, আমোস, যিশাইয়, জিরমীয় প্রমুখ প্রবক্তাদের চেতনাবাণীতে মনোপরিবর্তন করেনি, ঈশ্বর প্রেরিত সতর্কবাণী যা তারা উচ্চৈশ্বরে বলে ফিরতেন সেই সমস্তে ওই পিতৃপুরুষেরা মনোনিবেশ করেনি, বরং স্ব স্ব ইচ্ছানুযায়ী পথ অবলম্বন করেছিল, আর সেই কারণে তারা শত্রুদেশ কর্তৃক বন্দিত্বে নিতে হল। এখন শুনুন, ঈশ্বর এক প্রশ্ন রেখেছেন। একের অধ্যায় পাঁচ পদে বলা হয়েছে, তোমাদের পিতৃপুরুষেরা কোথায় এবং ভাববাদীগণ কি নিত্যজীবী? তারা বাবিলে মারা গেছে এবং কবরপ্রাপ্ত হয়েছে। কবরপ্রাপ্ত হওয়ার জন্য একজন ইসরায়েলের পক্ষে এ এক ভ্রান্ত স্থান, অমঙ্গলজনক দেশ, কেননা একজন ইসরায়েলীয় সর্বদাই তার স্বদেশে কবরপ্রাপ্ত হতে আকাঙ্ক্ষা করে। বাইবেলে পুরাতন নিয়মে দেখুন, আদি পুস্তকে বৃদ্ধ যাকব মৃত্যুর পূর্বে পুত্র জোসেফকে বিশেষ করে বলে দিয়েছিলেন, দেখো আমি মরিতেছি কনান দেশে, আমার জন্য যে কবর খনন করিয়াছি তুমি আমাকে সেই কবরে রাখিও। তাই তার সমাধি আজও হিব্রনে তার দেহের চিহ্ন বহন করে। তারা অর্থাৎ ইসরায়েলীয় সেই পূর্বপুরুষেরা ইচ্ছা করে তাদের নিজের দেশ হতেই তারা মৃত্যুর মধ্য হতে পুনরুত্থিত হবে। যদি আপনি জিরুসালামে থাকেন তবে দেখতে পাবেন ইস্টার্ন গেট, কিদ্রনের উপত্যকা, জলপাই পাহাড়ের চতুর্পার্শ্বস্থ অঞ্চল ইসরায়েলীয়দের কবরে ছেয়ে আছে। যদিও বা তারা অনেক বিঘ্নতার মধ্যে পড়েছে, তথাপি ইসরায়েল সেগুলো পুনরুদ্ধার করেছে। ওই এলাকায় কবরপ্রাপ্ত হওয়ার ইচ্ছা তাদের কেন তা কি জানেন? তার কারণ হল ইসরায়েলগণ খ্রিস্ট অর্থাৎ তাদের মসীহকে এই পৃথিবীতে ওই স্থানে তার পুনরাগমনের সময় দেখতে আকাঙ্ক্ষিত। তারা চায় তাদের পুনরুত্থানে তারা মসীহকে দেখতে পাবে, যেহেতু খ্রিস্ট যিশু এই পৃথিবীতে সহস্র বৎসরের রাজত্ব স্থাপন করতে আসবেন। কিন্তু এখানে একটা কথা আমাদের স্মরণে রাখতে হবে যে প্রভু যিশু তাঁর গোপন আগমনে, মনে রাখবেন যিশুর দ্বিতীয় আগমন দুটো ভাগে ভাগ, একটা হচ্ছে তার গোপন আগমন আর একটা হচ্ছে তার প্রকাশ আগমন। এই গোপন আগমনে প্রথমে তাঁর ভার্যারূপী মণ্ডলীকে অর্থাৎ বিশ্বাসীকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি মধ্যাকাশে আসবেন, এই পৃথিবীতে নয়। এবং আমরা জানি যে থিসলুনিকীয়দের প্রতি পত্রে অনুযায়ী যা সাধু পৌল লিখেছেন, প্রথম থিসলুনিকীয় তার চারের অধ্যায় বিশেষ করে আমরা দেখতে পাই, চক্ষুর পলকে কবর প্রথমে খুলে যাবে, বিশ্বাসীরা প্রভু যিশুর সঙ্গে আকাশে মিলবে, তারপরে যারা বিশ্বাসী এই জগতে বেঁচে থাকবেন তারা রূপান্তরিত হয়ে তাঁর সঙ্গে মিলিত হবেন। আর তারপরে কি শুরু হবে? এরপরেই ক্লেশের কাল শুরু হবে। প্রথমে পরজাতীয়দের উপরে এবং পরবর্তী সময় জিহুদীদের উপরে। মনে রাখব, এইখানে পরজাতীয় বলতে যারা নামধারী খ্রিস্টান তাদের জীবনেও এই যাতনা শুরু হবে, যদি না আমরা প্রকৃত বিশ্বাসী হয়ে থাকি। আর পরবর্তী সময় জিহুদীদের উপরে সেই ক্লেশ যে হবে তাকে মহাক্লেশকাল বলা হয়েছে। এরপর খ্রিস্ট যিশু তাঁর শান্তি রাজত্ব স্থাপনার্থে এই পৃথিবীতে আসবেন। তাই পিতৃপুরুষদের পাপ প্রযুক্ত পিতৃপুরুষগণ শত্রুদেশে কবরপ্রাপ্ত হয়ে যে অমঙ্গলজনক বিষয়ের সূচনা দিচ্ছে সেই বিষয়ে ঈশ্বর পরবর্তী বংশধরদের সতর্ক করে তুলছেন, তারা যেন পুনরায় পাপ না করে বিপদগামী হয়, যেমন তাদের পিতৃপুরুষেরা করেছিল। প্রভুর সন্তান প্রভুর হস্তে নিদ্রাগত হোক, এই প্রভু চান। ক্লেশ, পরীক্ষা, সংকট, সমস্যার মধ্যে জীবন অতিবাহিত হলেও প্রভুর সন্তান অন্তরাত্মার প্রভুরই সান্নিধ্য লাভে নিদ্রাগত হোক, এই আমাদের প্রার্থনা। আমরা সকরীয় ভাববাদী পুস্তক থেকে আলোচনা করছি। আপনার সামনে যদি বাইবেল আছে, সকরীয় ভাববাদী পুস্তকের একের অধ্যায় ৬ পদ লক্ষ্য করুন, কি লেখা আছে এখানে। আমি পাঠ করছি আপনাদের হয়ে। কিন্তু আমি আপন দাস ভাওবাদীগণকে যাহা যাহা আজ্ঞা করিয়াছিলাম, আমার সেই সকল বাক্য ও বিধান কি তোমাদের পিতৃপুরুষদের লাগাল পায় নাই? তখন তাহারা ফিরিয়া আসিয়া কহিল, বাহিনীগণের সদাপ্রভু আমাদের আচার ও ক্রিয়ানুসারে আমাদের প্রতি যেরূপ ব্যবহার করিতে মনস্থ করিয়াছিলেন, আমাদের প্রতি তদ্রূপ ব্যবহার করিয়াছেন। পিতৃপুরুষদের উপরে যে বিচার ঈশ্বর হতে নেমেছিল, সেই বিচার হতেই তাদের মনে পরিবর্তন এসেছিল। এই বিচার কিন্তু ছিল না বিচার দণ্ড, ছিল শাসন। এই বিচার বা শাসনের দ্বারা ঈশ্বর তাঁর সন্তানদেরকে প্রহার করেন যেন তাঁরা বিপদগমন হতে প্রত্যাবর্তন করেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আজও যখন আমাদের পরিবারে বা ব্যক্তিগত জীবনে কোন রকম দুঃখ, ব্যথা, হতাশা, অসফলতা আসে, তখন কাউকে দোষ দেবেন না, এমনকি ঈশ্বরকেও নয়। এরকম পরিস্থিতিতে নিজেকে দেখুন, কোথায় আমার জীবনে ভুল হয়েছে, ঈশ্বর আমাকে কি শেখাতে চাইছেন, কি পরিবর্তন আমার জীবনে চাইছেন। ঈশ্বর আমাদের এই ধরনের দুঃখ, ব্যথা অনেক সময় আসতে দেন, যেন আমরা এ সকলের মধ্যে দিয়ে নিজেদেরকে চিনতে পারি এবং প্রভুর আরো নিকটবর্তী হই, আপন আপন ভুল, আপন আপন পাপ ও বিপদগমন সম্পর্কে সচেতন হই, অনুতপ্ত হই ও মন ফিরাই। আমি আপনাদের বলেছিলাম যে প্রথম ৬টি অধ্যায় ১০টি দর্শন রয়েছে, আর আজকের আমি সেই দর্শন সম্পর্কে শুরু করব। যদিও অনেক প্রকাশ বা অনেক প্রকাশক এই প্রকাশ বা এই পুস্তকের ৮টি দর্শন সম্পর্কে বলে থাকেন, আমি কিন্তু আরো অধিক বিষয় এক অংশ সম্পর্কে আপনার মনকে তুলে ধরতে চাই। প্রথমে আমরা লক্ষ্য করব গুলমেদি বৃক্ষের দর্শন, শুধু গুলমেদি নয়, গুলমেদি বৃক্ষের নিচে অশ্বারোহী সম্পর্কিত দর্শন। শাস্ত্রের দিকে লক্ষ্য করুন, আপনার চোখ যেন ঈশ্বরের বাক্যের দিকে থাকে এবং কান যেন তাঁর রব শুনতে পায়। লেখা আছে ৭ পদে, দারিয়াবাসের দ্বিতীয় বৎসরে একাদশ মাসের অর্থাৎ সবাট মাসের চতুর্বিংশ দিনে সদাপ্রভুর বাক্য ইদ্দোর পৌত্র বেরিখিয়ের পুত্র সকরীয় ভাববাদীর নিকটে উপস্থিত হইল। যেহেতু ইব্রীয় মাস জানুয়ারি মাস দিয়ে শুরু হয় না, একাদশ মাসটি আমাদের দেশের ফেব্রুয়ারি মাসের সমতুল্য, খ্রিস্টপূর্বাব্দ ৫২০ ২৪শে ফেব্রুয়ারি। আসুন আমরা এর একটু তাৎপর্য লক্ষ্য করি। এর পশ্চাৎভাগে পাই এই দর্শনের ৫ মাস আগে ঈশ্বর ভবিষ্যৎ বক্তা হগয়ের সামনে উপস্থিত হয়ে মন্দির পুনর্গঠনের উদ্দেশ্যে অবশিষ্টাংশের জন্য এক সংবাদ রেখেছেন, যে বিষয়ে আমরা এর আগে শুনেছি, আর মন্দির গঠনের কাজ শুরু হল। আবার ২ মাস আগে সকরীয়ের দর্শন, অপবিত্রতা সত্ত্বেও যাজকেরা ঈশ্বরের আশীর্বাদ কামনা করায় ভবিষ্যৎ বক্তা হগয় তাদের সামনে সংবাদ প্রকাশ করেছেন, আর সেই সংবাদ বড়ই তীক্ষ্ণ। সেই সংবাদ সাধারণ মানুষের জন্য রয়েছে, কেননা তারা মন্দিরের কাজে দীর্ঘসূত্রী এবং সামনে অগ্রসর হওয়ার পরে তাদের সন্দেহ ও দ্বিধাও কম ছিল না। এমন মুহূর্তেই ভবিষ্যৎ বক্তা হগয় এ পৃথিবীতে ঈশ্বরের রাজ্য স্থাপনের আগে পরজাতীয় বিশ্বশক্তির আসন্ন উচ্ছেদ সাধন সম্পর্কিত বিষয় তাদের সামনে প্রকাশ করলেন। তিনি আরও বললেন যে স্বরূপ বাবিলের বংশের মধ্যতে একজন আসবেন, শাসন করবেন, তিনি মসীহ। সেই স্বরূপ বাবিল ছিলেন তৎকালীন জিরুসালেমের অসামরিক শাসক এবং দাউদেরই রাজবংশের একজন। আর এ হল সেই সময় যখন ভবিষ্যৎ বক্তা সকরীয়ের ১০টি দর্শনে মন্দির পুনর্গঠনের কার্য ঘটেছিল। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, লক্ষ্য করুন মন দিয়ে দর্শন সম্পর্কে ভাওবাদী কি বলেন ৮ পদে পাইতা। তিনি বলিলেন, আমি রাত্রিকালে দর্শন পাইলাম, আর দেখো রক্তবর্ণ অশ্বে অশ্বারোহী এক পুরুষ, তিনি নিম্ন ভূমিস্থ গুলমেদি বৃক্ষ সকলের মধ্যে দাঁড়াইয়াছিলেন এবং তাহার পশ্চাৎ রক্তবর্ণ, পাণ্ডুর ও শ্বেতবর্ণ কতিপয় অশ্ব ছিল। আমি রাত্রিকালে স্বপ্ন দেখিলাম। অতএব তার দর্শন সম্পর্কে আপনি সুনিশ্চিত হতে পারেন, তিনি বলছেন, আর দেখো, তার দর্শনকে তিনি আমাদের সামনে তুলে ধরছেন যেন আমরা দেখি। কি দেখছি আমরা? আমরা দেখছি রক্তবর্ণ অশ্বে অশ্বারোহী এক পুরুষ দাঁড়িয়েছিলেন। আর কে এই আরোহী? পৃথিবীতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করবার পূর্বে খ্রিস্টকে এই স্থানে দেখা যায়। আপনি নিশ্চয়ই বলছেন, তা আমি জানলাম কি করে? লক্ষ্য করে দেখুন, এই অধ্যায়েরই 11 ও 12 পদে সদাপ্রভুর দূত বলে তিনি আখ্যাত হয়েছেন। অতএব নতুন নিয়মে খ্রিস্ট পুরাতন নিয়মে সদাপ্রভুর দূত বলে অভিহিত হওয়ায় এই স্থানেও আমরা গুলমেদি বৃক্ষ সকলের মধ্যে খ্রিস্ট যীশু দাঁড়িয়েছিলেন বলে বুঝতে পারি। তিনি হলেন সেই আছি রূপী ঈশ্বরের দূত, তিনি যিহোবা স্বয়ং মসীহ। এখানে ভবিষ্যৎ বক্তা সকরীয় এই পৃথিবীতে খ্রিস্টের জন্মের বহু পূর্বে এই পৃথিবীর সমস্ত কিছুর নিরীক্ষণকারী হিসাবে খ্রিস্টকে দেখছেন। আবার এও যথার্থ যে শয়তান এই জগতের অধিপতি বলে আখ্যাত, অর্থাৎ পার্থিব রীতি অনুযায়ী জগতের মাংসিকতা বা ইন্দ্রিয়জ সমস্তের কর্তৃত্ব শয়তানের হাতে। অথচ ঈশ্বর শয়তানকে এই কর্তৃত্বের ভার অর্পণ করেননি। এমনকি এই মুহূর্তেও প্রভু যীশু খ্রিস্ট গুলমেদি বৃক্ষের মধ্যে দণ্ডায়মান হয়ে সমস্ত দিকে দৃষ্টি রেখেছেন, নিরীক্ষণ করে চলেছেন, তার নিজস্বের প্রতি দৃষ্টি রেখেছেন। সকরীয় ভাববাদীর এই দর্শনের সময় লক্ষ্য করি যে তাঁর জাতি ইসরায়েলের প্রতি খ্রিস্টের দৃষ্টি নিবদ্ধ। কি চমৎকার একটা চিত্র! সমগ্র জগতের সমস্ত বিশ্ব ভূমণ্ডলের সৃষ্টিকর্তা ঈশ্বর সমগ্র বিশ্বের মধ্যে ঈশ্বরের নিজস্ব সন্তানদের উপরে তিনি দৃষ্টি রেখে চলেছেন। আপনার প্রতি আমার প্রতি তার দৃষ্টি রয়েছে। এই যে কত বড় সান্ত্বনাদায়ক, তা মুহূর্তকাল ধ্যান করলে কি আমরা আনন্দ তৃপ্তি পাই না? লক্ষ্য করি, আসুন, রক্তবর্ণ অশ্বে অশ্বারোহী কথাটা, এই রক্তবর্ণের তাৎপর্য কি? রক্তবর্ণ বা লোহিত বর্ণ অর্থাৎ লাল রং বলতে রক্ত এবং রক্ত সেচনকে বোঝায়। প্রকাশিত বাক্যের পুস্তকে যুদ্ধ সংগঠনে রক্তক্ষয়কে ইঙ্গিত করেছে। কিন্তু এই যে আরোহী রক্তবর্ণ অশ্বে আরোহী অর্থে প্রকাশ করা হচ্ছে যে তিনি নিজের রক্ত সেচন করেছেন বা পাত করেছেন। প্রকাশিত বাক্যের সেই লাল ঘোড়ার সঙ্গে এটা অবশ্য মিলিয়ে ফেলব না। ওখানে লাল ঘোড়া যুদ্ধের ধ্বংসের প্রতীক, এখানে লাল ঘোড়া পরিত্রাণ এবং মুক্তির প্রতীক। তিনি পৃথিবীর উপরে দৃষ্টিপাত করছেন, কেননা এই পৃথিবী নিবাসীদের উদ্দেশ্যেই তাঁর রক্তসেচন। তাঁহার পশ্চাৎ রক্তবর্ণ, পাণ্ডুর ও শ্বেতবর্ণ কতিপয় অশ্ব ছিল। যদিও তদারোহীদের বিষয় উল্লেখ নেই, তবু মনে হয় এই ভিন্ন ভিন্ন রঙের তো তাৎপর্য রয়েছেই, এবং ওই ভিন্ন রঙের অশ্বের বা ঘোড়ার আরোহী ছিলেন, কেননা খ্রিস্টের আদেশেই ওই সমস্ত অশ্ব বা ঘোড়া বা অশ্বারোহী দূতগণ পৃথিবীতে ইতস্তত ভ্রমণ করেছিলেন। আর সেই ভ্রমণবশত বিবরণী ঈশ্বরের সন্নিধানে জ্ঞাপন করেছেন। রক্তবর্ণ বা লোহিতবর্ণ অশ্ব হল যুদ্ধের প্রতীক, শ্বেতবর্ণ অশ্ব হল জয়ের প্রতীক। আবার দেখি, এক পুরুষ, তিনি নিম্নভূমিস্থিত গুলমেদি বৃক্ষ সকলের মধ্যে। ইসরায়েল প্রদেশে উপত্যকা গুলমেদিতে আবৃত। এই গুলমেদি হল ইসরায়েলের প্রতীক। কিছু কিছু গাছ জাতির প্রতীক হিসাবে ব্যবহৃত, যেমন জলপাই গাছ, ডুমুর গাছ, গুলমেদি বৃক্ষ, দ্রাক্ষালতা ইত্যাদি তাদেরই চিহ্ন। যিশভাববাদী পুস্তকের 41:19 পদে পাই, আমি প্রান্তরে এরস, বাবলা, গুলমেদি ও তৈল বৃক্ষ রোপণ করিব, আমি মরুভূমিতে দেবদারু, তিধর ও তাসুর বৃক্ষ একত্র লাগাইব। একথা কে বলেছেন? ঈশ্বরই বলেছেন, আমরা যেন ভুলে না যাই। আর শুধু তাই নয়, আমরা দেখি আবার তিনি ওই পুস্তকেরই 55:13 পদে কি বলেছেন আমরা একটু লক্ষ্য করব। বলেছেন, কণ্টক বৃক্ষের পরিবর্তে দেবদারু, শ্যাকুলের পরিবর্তে গুলমেদি উৎপন্ন হইবে, আর তাহা সদাপ্রভুর কীর্তিস্বরূপ হইবে, লোফিন নিত্যস্থায়ী চিহ্ন হইবে। লক্ষ্য করি, গুলমেদি কোথায়? গুলমেদি নিম্নভূমিস্থিত তলভূমিতে আছে সেই বৃক্ষ। সে বিষয়ে আমরা আগামী অনুষ্ঠানে আবার আলোচনা করব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরও কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আপনার কি মোবাইল আছে? যদি মোবাইল থাকে তাহলে SMS এর মাধ্যমে অথবা ফোনে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এবার আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438004545। আরেকবার নম্বরটি বলছি, মিলিয়ে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438004545। আমাদের ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আজকের সময় এখানেই শেষ। বিদায় নিচ্ছি, নমস্কার।